الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দৃষ্টিশক্তি কমার কারণ ও এর প্রতিকার। শয়তান লাখো অলসতা প্রদর্শন করুকটা কেন, এই পুস্তিকাটি সম্পূর্ণ পড়ে নিন, ইনশা আল্লাহ জ্ঞানের অমূল্য ভাণ্ডার অর্জিত হবে। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরজ হজ করো, নিশ্চয়ই এর প্রতিদান বৃষ্টি যুদ্ধে অংশগ্রহণ করার চেয়েও অধিক এবং আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করা এর সমতুল্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দৃষ্টিশক্তি কমার কারণ ও এর প্রতিকার। প্রশ্ন, দৃষ্টিশক্তি কমার কারণ ও এর প্রতিকার বর্ণনা করুন। বর্তমানে দৃষ্টিশক্তি কমার অভিযোগ অনেক বেশি, যার মূল কারণ হল এর অত্যাধিক অপব্যবহার। সুতরাং দৃষ্টিশক্তি কমার প্রতিকারের পূর্বে এর কারণসমূহ অন্বেষণ করে তা দূর করা এই রোগের চিকিৎসা থেকে অনেক বেশি প্রয়োজন। দৃষ্টিশক্তি কমার কারণগুলোর মধ্য থেকে কয়েকটি কারণ ও এর প্রতিকার উপস্থাপন করছি। অধ্যয়ন করার ভুল পদ্ধতি। দৃষ্টিশক্তি কমার একটি কারণ হল অধ্যয়ন করার ভুল পদ্ধতি, যেমন হাঁটতে হাঁটতে, গাড়িতে সফর করার সময় এবং শুয়ে শুয়ে অধ্যয়ন করা। অনুরূপভাবে অধ্যয়ন করার সময় অনেকক্ষণ পর্যন্ত কিতাব ইত্যাদির উপর দৃষ্টি নিক্ষেপ করে রাখাতেও চোখের উপর চাপ সৃষ্টি হয় এবং দৃষ্টিশক্তি কমে যায়। সুতরাং অধ্যয়ন করার সময় মাঝে মাঝে চোখ কিতাব থেকে সরিয়ে এদিক সেদিক দেখুন, যেমনিভাবে অন্যান্য অঙ্গ হাত পা ইত্যাদি ক্লান্ত হয়ে যায় এবং আমরা তার নাড়াচাড়া করে বা ব্যায়াম করার মাধ্যমে আরাম অনুভব করি। এই ব্যাপারটি চোখের ব্যাপারেও হয়। অঙ্গসমূহের নাড়াচাড়া একটি প্রকৃতিগত কাজ, এই কারণেই ছোট শিশুরা প্রায় লাফালাফি করতে থাকে। তাদের শত নিষেধ করুন না কেন, কিন্তু তারা শান্ত হয়ে বসে থাকে না এবং এই নড়াচড়া তাদের জন্য প্রয়োজন। কেননা যদি তারা নড়াচড়া না করে একই স্থানে বসে থাকে, তবে তাদের হাড়ের সব নরম গ্রন্থি জমাট বেঁধে হাত পা অসার হয়ে যাবে। সুতরাং তাদের লাফালাফি করা থেকে নিষেধ করা ক্ষতিকর এবং তা প্রকৃতিগত ব্যবস্থার বিরোধী। অনুরূপভাবে অনেক পশু যেমন ছাগল ছানার অনেক বেশি লাফালাফির প্রয়োজন হয়, তাই তারা জন্মগ্রহণ করতেই লাফালাফি করতে থাকে। সুতরাং আমাদেরও এই কুদরতি ব্যবস্থাপনাকে অব্যাহত রেখে চোখ এবং অন্যান্য অঙ্গসমূহকে নাড়াচাড়া করা উচিত। এর জন্য হাঁটাও উপকারী। কম বা প্রয়োজনের অতিরিক্ত আলোতে অধ্যয়ন করা। দৃষ্টিশক্তি কমার আরেকটি কারণ হল কম বা প্রয়োজনের অতিরিক্ত আলোতে অথবা ভুল দিক থেকে আসা আলোকে অধ্যয়ন করা, কেননা এতে দৃষ্টিশক্তির উপর চাপ পড়ে। সুতরাং অধ্যয়ন করার সময় এ বিষয়ে লক্ষ্য রাখবেন যে আলো উপর থেকে বা বিপরীত দিক থেকে যেন আসে, কেননা এভাবে চোখের উপর জোর কম পড়বে এবং তার সুবিধা হবে। বাতি লাগানোরও এটাই নিয়ম যে ছাদে লাগানো, কেননা এতে আলো বেশি হয়। পূর্বেকার লোকেরা লণ্ঠন শিকলে বেঁধে ছাদ থেকে নিচের দিকে ঝুলিয়ে দিত, এতে কক্ষের চারিদিকে অনেক আলোকিত হতো। আর বর্তমানে বাতি ছাদে লাগানোর পরিবর্তে দেয়ালে লাগানোর রীতি চলছে, যার কারণে আলো কম হয়, কেননা দেয়াল আলো চুষে নেয়। আয়াতুল কুরসি শরীফ মুখস্থ করে নিন, প্রত্যেক নামাজের পর একবার পাঠ করুন, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন এবং মহিলারা যে দিনগুলোতে তাদের নামাজ পড়া নিষেধ সেই দিনগুলোতে তাদের কুরআনে পাক মুখস্থ পাঠ করাও জায়েজ নেই। তখনও পাঁচ ওয়াক্তে আয়াতুল কুরসি এই নিয়তে পাঠ করবে যে আল্লাহ পাকের প্রশংসা, এই নিয়ত নয় যে আল্লাহ পাকের বাণী পাঠ করছি। এবং যখন এই বাক্যে পৌঁছবে ওয়ালা ইউহদুহু হিফযুহুমা, উভয় হাতের আঙ্গুল সমূহ চোখের উপর রেখে এই বাক্যটি এগারো বার বলুন। অতঃপর উভয় হাতের আঙ্গুলে দম করে চোখে বুলিয়ে নিন। এই আমলটি এমনই প্রভাবময় যে যদি সত্য বিশ্বাসে হয় তবে ইনশাআল্লাহ চলে যাওয়া দৃষ্টিশক্তি ফিরে আসবে। এগুলো তো দৃষ্টিশক্তির দুর্বলতার রুহানি আমল। এছাড়াও প্রত্যেক নামাজের পর আরও একবার আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করে নিন, কেননা হাদিসে পাকের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। যেমনটি হযরত সাইয়্যিদুনা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার এবং জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা নেই। এই হাদিসে পাকের আলোকে হযরত সাইয়্যিদুনা আল্লামা আব্দুর রউফ মানাবি রহমতুল্লাহি আলাইহি উদ্ধৃত করেন, হযরত সাইয়্যিদুনা আল্লামা সাআদুদ্দিন তফতাজানি রহমতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতে প্রবেশ করার শর্তসমূহের মধ্যে মৃত্যু ছাড়া কিছু অবশিষ্ট থাকবে, যেন মৃত্যুই তার জান্নাতে প্রবেশ করার জন্য প্রতিবন্ধক হয়ে আছে। ইমাম কাস্তালানি রহমতুল্লাহি আলাইহি শরহে বুখারিতে বর্ণনা করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে তার রুহ আল্লাহ পাক স্বয়ং কবজ করবেন। দৃষ্টিশক্তির ঔষধি চিকিৎসা। প্রশ্ন, দৃষ্টিশক্তির ঔষধি চিকিৎসাও জানিয়ে দিন। প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ইসমাত সুরমা লাগানো, কেননা এটি দৃষ্টিকে প্রখর করে। যেমনটি শামাইলে মুহাম্মদিয়ায় রয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট একটি সুরমাদানি ছিল, তা থেকে তিন শলাকা করে প্রতিদিন রাতে উভয় চোখে লাগাতেন। আর একটি ঔষধের চিকিৎসা হল, যদি খাঁটি মধু পাওয়া যায় তবে ঘুমানোর সময় এর শলাকা চোখে লাগিয়ে নিন, কেননা তা চোখের জন্য খুবই উপকারী এবং উত্তম সুরমা। এটা ব্যবহারে ইনশাআল্লাহ দৃষ্টিশক্তির দুর্বলতা ছাড়াও অন্যান্য রোগ বালাই থেকেও মুক্তি পাওয়া যায়। আজব নেহি কেহ লিখা লোহ কা নজর আয়ে জো নকশে পা কা লাগাও গুবর আঁখো মে। ফিনায়ে মসজিদে ভিক্ষা করা ব্যক্তিকে দেয়া কেমন? প্রশ্ন, ফিনায়ে মসজিদে কি কোনো ভিক্ষুককে ভিক্ষা দেয়া জায়েজ? উত্তর, এ মশালার ব্যাপারে মসজিদ ও ফিনায়ে মসজিদ উভয়েরই একই বিধান, কেননা মসজিদে ভিক্ষা করা নিষেধের কারণ হল সেখানে শোরগোল হবে, তাই ফিনায়ে মসজিদও শোরগোলের অনুমতি নেই। মসজিদ বা ফিনায়ে মসজিদে নিজের জন্য চাওয়ার দুটি অবস্থা রয়েছে। প্রথম অবস্থাটি হল যে ভিক্ষুক অপারগ ও অক্ষম নয়, বরং পেশাদার ভিখারি, তবে তার চাওয়াই হালাল নয়, তা মসজিদে হোক বা বাজারে, এবং এরূপ লোকদেরকে চাওয়াতে কিছু দেওয়া সওয়াব নেই, বরং গুনাহ। যেমনটি আলা হজরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাই বলেন, শক্তিশালী স্বাস্থ্যবান উপার্জনের উপযুক্ত যে ভিক্ষা করে থাকে তাকে দেয়া গুনাহ, কেননা তার ভিক্ষা করা হারাম, আর তাকে দেয়াতে এই হারাম কাজে সাহায্য করা হল, যদি লোকেরা না দেয় তবে সে অন্য পেশা গ্রহণ করবে। দুররে মুক্তারে রয়েছে, এটা হালাল নয় যে মানুষ কারো থেকে রুজি ইত্যাদি চাইবে অথচ তার নিকট একদিনের রুজি বিদ্যমান রয়েছে, বা তার মাঝে তা উপার্জনের শক্তি বিদ্যমান রয়েছে, যেমন সুস্বাস্থ্যবান উপার্জনের সক্ষম ব্যক্তি, এবং যদি তার অবস্থা সম্পর্কে জানে তবে তাকে যে ব্যক্তি দিবে সে গুনাহগার হবে, কেননা হারাম কাজে সে তাকে সাহায্য করল। অপর অবস্থাটি হল যে ভিক্ষুক পেশাদার ভিখারি নয়, বরং কোন অভাবী মুসাফির, তবে যদি সে নামাজির সামনে দিয়ে না যায়, মানুষের গর্দানের উপর দিয়ে লাফিয়েও গেল না আর বারবারও চাইল না, তবে তাকে দিতে পারবে। সুতরাং আলা হযরত রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি সেই ব্যক্তি পেশাদার ভিক্ষুক হয় তবে তাকে দেয়া মসজিদে হোক বা মসজিদের বাইরে হোক সর্বাবস্থায় নিষেধ। এবং যদি সেই ব্যক্তি অসহায় মুসাফির হয়, যে সেখানে তার কোনো পরিচিত জন নেই আর না সে নামাজির উপর দিয়ে লাফিয়ে গেল আর বারবার চাইল, তবে তাকে দেয়া জায়েজ। ইমাম সাহেব ও কমিটির সাথে ব্যবহার। প্রশ্ন, মসজিদে মাদানী কাজ করার জন্য ইমাম সাহেব ও কমিটির সাথে কিরূপ ব্যবহার করা উচিত? উত্তর, মসজিদে মাদানী কাজ করুন বা এলাকায়, দিনী কাজ হোক বা দুনিয়াবি, এতে কুশল এবং নম্রতা অবলম্বনকারীরা অবশ্যই সফল হয়ে থাকে। যেমনিভাবে একজন ব্যবসায়ী গ্রাহককে নিজের করার জন্য তার সাথে সুন্দর আচরণ এবং নম্র ব্যবহার করে, অবশেষে তার থেকে নিজের উদ্দেশ্য অর্জন করে নেয়, তো তেমনিভাবে দিনের কর্ম সম্পাদনকারীরাও সুন্দর আচরণ করুন, কুশল এবং নম্র ব্যবহার করুন, এবং কখনোই কোনো ব্যাপারে তাদের সাথে উত্তেজিত হবেন না। ইনশাআল্লাহ মসজিদে মাদানী কাজ করতে সহজতা হয়ে যাবে। হাদিসে পাকে রয়েছে, কৌশল মুমিনের গোপন ধনভাণ্ডার। মনে রাখবেন, যদি কমিটিতে কোনো প্রকাশ্য ফাসিকে মলিন থাকে তবে তাকে সম্মান করা, তাকে উচ্চ স্থানে বসানো, স্বয়ং নিজে তার কদমে বসা এবং তার মিথ্যা প্রশংসা করা ইত্যাদি করার অনুমতি নেই। যেখানে ফিতনার আশঙ্কা হয় সেখানে দূরত্ব বজায় রাখাই নিরাপত্তা। যদি আপনার জানা মতে ইমাম সাহেব কোনো মাসালাই ভুল করছে, তবে প্রথমত কোনো বিশুদ্ধ আকিদা সম্পন্ন সুন্নি মুফতি সাহেব থেকে এই মাসালা ভালোভাবে বুঝে নিন, কেননা এমন যেন না হয় যে ইমাম সাহেব ঠিক আছে এবং আপনি ভুলে রয়েছেন, বা ইমাম সাহেব স্বয়ং আলিম এবং তিনি সেই মাসালার দলিল দিতে পারবেন। যদি ইমাম সাহেব ভুল করেন তবুও আপনি ভালোভাবে চিন্তাভাবনা করে নিন যে এটা কি এমন ভুল যা সংশোধন করা সরাসরিভাবে জরুরি, এবং এটাও দেখে নিন যে আপনি কি এই বিষয়টি ইমাম সাহেবকে বুঝাতে পারবেন। যদি বুঝানো জরুরি হয় এবং আপনি তা পারবেনও, তবে এখন সবার সামনে আটকানো এবং বোঝানোর পরিবর্তে কৌশলে সেই মাসালা কোন নির্ভরযোগ্য কিতাব যেমন বাহারে শরীয়ত বা ফতোয়ায়ে রাজবিয়া ইত্যাদি থেকে বের করে ইমাম সাহেবের নিকট নিয়ে যান এবং আরজ করুন, হুজুর এই মাসালাটি আমাকে একটু বুঝিয়ে দিন, এবং আপনার আচরণও যেন শিক্ষার্থীর মতো হয়। কেননা ওলামায়ে কিরাম রহিমাহুমুল্লাহুসসালাম আমাদের পথ নির্দেশক। যখন আপনি শিক্ষার্থীর ন্যায় তার নিকট আরজ করবেন তখন তিনি আপনাকে মাসআলা বুঝিয়ে দিবে, এবং হতে পারে যে তার নিজের মনোযোগও সেই দিকে চলে যাবে যে এই মাসালাই তো আমি ভুল করছিলাম। তিনি আপনাকে বুঝাতে বুঝাতে নিজেও বুঝে যাবেন, এভাবে তিনি অসন্তুষ্ট হবেন না এবং তার সংশোধনও হয়ে যাবে। এই প্রসঙ্গে কৌশলের বরকত সমৃদ্ধ একটি চিত্তাকর্ষক ঘটনা লক্ষ্য করুন। কৌশলের বরকত সমৃদ্ধ একটি চিত্তাকর্ষক ঘটনা, হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাই বলেন, সিরিয়ায় আমার সাক্ষাৎ ইমাম আওয়াজি রহমতুল্লাহি আলাই এর সাথে হল। তিনি আমাকে বলতে লাগলেন, কুফার সেই বিদাতির কি অবস্থা যার উপনাম আবু হানিফা। আমি তার কথা শুনে জন্য বাড়ি চলে আসলাম এবং লাগাতার তিন দিন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহ এর বর্ণনাকৃত মাসআলা লিখতে থাকি। তৃতীয় দিন আবারও ইমাম আওয়াজি রহমতুল্লাহি আলাইহ এর নিকটে গেলাম। তখন তিনি আমার হাতে পৃষ্ঠাগুলো দেখল যাতে আমি মাসআলা লিখেছিলাম। তখন তিনি আমার থেকে সেই পৃষ্ঠাগুলো নিল এবং পড়তে লাগল। যখন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল যে এই মাসআলা নুমান বিন সাবিতের মজলিস থেকে নোট করা হয়েছে। ইমাম আওয়াজি রহমতুল্লাহি আলাইহ মাসআলাগুলো পড়তে লাগলেন এবং আশ্চর্য হতে লাগলেন। অবশেষে তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, এই নুমান বিন সাবিতকে যার মজলিস থেকে এই মাসআলা নোট করা হয়েছে? আমি বললাম, ইনি সেই আবু হানিফা নুমান বিন সাবিত যাকে আপনি বিদআতি বলেছিলেন। অতঃপর ইমাম আওয়াজি রহমতুল্লাহি আলাইহকে জিজ্ঞাসা করলাম, এখন বলুন আবু হানিফা নুমান বিন সাবিত কেমন? তখন তিনি বললেন, তিনি জ্ঞানের সমুদ্র, আমার তার জ্ঞান ও সূক্ষ্ম দৃষ্টির প্রতি ঈর্ষান্বিত হচ্ছে এবং আমার পূর্ববর্তী সকল কথা থেকে ফিরে আসছি যা আমি তার সম্পর্কে বলেছিলাম। প্রিয় ইসলামী ভাইরা, শুনলেন তো আপনারা যে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি আলাইহ কিরূপ কৌশল অবলম্বন করেছেন যে হযরত ইমাম আওয়াজি রহমতুল্লাহি আলাইহ শুধু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মহান শানের প্রশংসাকারী হননি, বরং নিজের পূর্ববর্তী কথা ফিরিয়ে নিয়ে নিজের সংশোধনও করে নিলেন। আপনারাও ইমাম সাহেব ও মসজিদের কমিটির কোন ব্যক্তির মাঝে এমন কোন বিষয় দেখলেন যে যা সংশোধন করা জরুরি, তার কৌশল অবলম্বন করুন যাতে তিনি সংশোধন হয়ে যান এবং দাওয়াত ইসলামের মাদানী কাজেও কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। এ ঘটনা থেকে এই শিক্ষা অর্জিত হল যে প্রসিদ্ধ আলিমে দিন বরং সাধারণ মুসলমানের ব্যাপারেও কোন শোনা কথায় বিশ্বাস করে তাদের প্রতি অসন্তুষ্ট হওয়া উচিত নয়, যতক্ষণ ভালোভাবে অনুসন্ধান করে নিবে না। যদি আল্লাহ না করুক এরূপ ভুল হয়ে যায় তবে সরে এই বিষয়গুলো পূর্ণ করে এর থেকে তওবা করে নেওয়া উচিত। হে ফালাহ ও কামরানি, নরমি ও আসানি মে হর বনা কাম বিগড়ে যাতা হে নাদানি মে। অমুসলিমকে কোরআনের অনুবাদ দেয়া কেমন? প্রশ্ন, যদি কাউকে কোরআনে পাকের অনুবাদ দিতে হয় তবে কোনটা দেয়া উচিত? তাছাড়া অমুসলিমকে কোরআনের অনুবাদ বা এমন পুস্তিকা যাতে কোরআনের আয়াত রয়েছে তা দেয়া কেমন? উত্তর, কোন মুসলমানকে কোরআনের অনুবাদ দিতে হয় তবে আমার আকায়ে নিয়ামত আলা হজরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি আলাইহ এর জগৎ বিখ্যাত কোরআনের অনুবাদ কানজুল ইমান দিন, কেননা এটি উর্দু ভাষায় বাংলায় অনুবাদ হয়েছে, সকল অনুবাদের চেয়ে উত্তম ও সাবধানী অনুবাদ। আর রইল অমুসলিমকে কোরআনের অনুবাদ বা এমন পুস্তিকা দেয়া যাতে কোরআনের আয়াত রয়েছে, তবে তাদের এটা দেয়া যাবে না, কেননা অমুসলিমরা নাপাক হয়ে থাকে। যেমনটি দশম পারা সূরা তওবার ২৮ নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, কাজুল ইমান থেকে অনুবাদ, হে ইমানদারগণ, মুশরিকগণ নিরেট অপবিত্র এবং নাপাক অবস্থায় কোরআনের অনুবাদ স্পর্শ করা হারাম। যেমনটি ২৭তম পারা সূরা ওয়াকিয়ার ৭৯ নং আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, সেটাকে যেন স্পর্শ না করে কিন্তু অজু সম্পন্নরা ব্যতীত। তবে হ্যাঁ, যদি অমুসলিমের হিদায়ত কবুল করার আশা থাকে তবে গোসল করানোর পর কোরআন বা কোরআনের অনুবাদ কানজুল ইমান বা কানজুল ইমানের অন্যান্য যে কোনো ভাষা যেমন ইংরেজি, ডাচ, বাংলা, হিন্দি, পশতু এবং সিন্ধি ইত্যাদি অনুবাদ বা এমন পুস্তিকা যাতে কোরআনের আয়াত রয়েছে দেয়াতে সমস্যা নেই। ফতোয়ায় হিন্দিয়ায় রয়েছে, অমুসলিম কোরআনে পাক স্পর্শ করতে পারবে না, তবে হ্যাঁ যদি গোসল করে স্পর্শ করে তবে সমস্যা নেই। কানজুল ইমানের অনুবাদের পাশাপাশি যদি এর তফসিরি হাসিয়া ব্যাখ্যা খাজাইনুল ইরফানও অধ্যয়ন করা হয় তবে এটি আরও বেশি উপকারী। পরিভাষার সাংগঠনিক উপকারিতা। প্রশ্ন, দাওয়াত ইসলামীতে প্রচলিত পরিভাষাসমূহের সাংগঠনিক উপকারিতা কি? উত্তর, প্রতিটি প্রতিষ্ঠান এবং সংগঠনের নিজস্ব পরিভাষা থাকে। যখন কেউ নিজেদের কথাবার্তায় এ পরিভাষাগুলো ব্যবহার করে তখন এতে বোঝা যায় যে সে অমুক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। অনুরূপভাবে আশিকানে রসুলের মাদানী সংগঠন দাওয়াত ইসলামীরও বিশেষ পরিভাষা রয়েছে। যখন কেউ এই পরিভাষাগুলো ব্যবহার করে তবে বোঝা যায় যে সে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত, তখন এর মাধ্যমে দাওয়াত ইসলামীর প্রচার এবং পরস্পর একে অপরকে চিনতে পারে। দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত সকল ইসলামী ভাই ও ইসলামী বোনের উচিত যে দাওয়াত ইসলামের পরিভাষাগুলো মুখস্থ করে নেয়া এবং নিজেদের দৈনন্দিন কথাবার্তায় তা ব্যবহার করা, যাতে এর মাধ্যমে দাওয়াত ইসলামের ভালোভাবে পরিচিতি ও পরস্পর একে অপরকে চিনতে পারে। মদিনাকে ইয়াসরিব বলা কেমন? প্রশ্ন, মদিনা মুনাওয়ারা যা দাহবাহু শরফা ওয়া তাওয়িমা কে ইয়াসরিব বলা কেমন? তাছাড়া এমন কালাম যাতে মদিনা মুনাওয়ারা যা দাহবাহু শরফা ওয়া তাওয়িমা কে ইয়াসরিব বলা হয়েছে তা পাঠ করার বিধান কি? উত্তর, মদিনা মুনাওয়ারাকে যাদাহুল্লাহু শরফা ওয়া তাযিমা ইয়াসরিব বলা না জায়েজ ও গুনাহ। যেমনটি আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পবিত্র মদিনাকে ইয়াসরিব বলা না জায়েজ, নিষেধ ও গুনাহ এবং বক্তা গুনাহগার। সুতরাং এমন কালাম যাতে এই শব্দটি আসে তা পাঠ করা জায়েজ নয়। কোরআনে মাজিদে যেই ইয়াসিফ শব্দটি এসেছে তা আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের উক্তিকে উদ্ধৃত করেছেন, কাজুর ইমান থেকে অনুবাদ। এবং তাদের মধ্যে একদল লোক বলল, হে মদিনাবাসীরা, এখানে তোমাদের অবস্থানের স্থান নেই। ইয়াসিফ শব্দটি ফেসাদ ও নিন্দার বার্তা দেয়। সেই নাপাকরা এরই দিকে ইঙ্গিত করে। ইয়াসিফ বলে, আল্লাহ পাক তা রদ করার জন্য পবিত্র মদিনার নাম তওবা রেখেছেন। মদিনা মুনাব্বারাকে ইয়াসিফ বলা নিষেধাজ্ঞা। হাদিসে মোবারকায় মদিনা মুনাব্বারাকে ইয়াসিফ বলার কঠোর নিষেধাজ্ঞা এসেছে, যেমনটি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মদিনাকে ইয়াসিফ বললে তবে ইস্তিগফার করো, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করো। মদিনা হল তওবা, অর্থাৎ পাক ও পবিত্র সুবাসিত স্থান। এই হাদিসে পাকের আলোকে হযরত সাইয়দুনা আল্লামা আব্দুর রফ মানাবি রহমাতুল্লাহি আলাই বলেন, হাদিসে পাকে পবিত্র মদিনাকে ইয়াসিফ বলাতে ইস্তিগফার করার আদেশ দ্বারা এটাই প্রকাশ পায় যে পবিত্র মদিনাকে ইয়াসিফ নাম রাখা হারাম, কারণ ইয়াসিফ বলাতে ইস্তিগফারের আদেশ ইরশাদ হয়েছে এবং ইস্তিগফার গুনাহের জন্যই হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক মদিনার নাম তওবা রেখেছেন। এই হাদিসে পাকের আলোকে সাইয়দুনা আল্লামা আলী কারী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক লোহে মাহফুজে মদিনার নাম তওবা রেখেছেন বা আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন যে তিনি যেন মদিনা পাকের নাম তওবা রাখেন, যাতে ইয়াসিফ নাম রাখা মুনাফিকদের প্রত্যাখ্যান করে অশোভন নামের দিকে ফিরে আসাতে তাদের নিন্দার দিকে ইঙ্গিত হয়ে যায়। এ প্রসঙ্গে ইমাম শরফুদ্দিন নববী রহমতুল্লাহি তাআলাহি এর বরাত দিয়ে উদ্ধৃত রয়েছে, হযরত সাইয়দুনা ঈসা বিন দিনার রহমতুল্লাহি আলাই থেকে ঘটনাটি উদ্ধৃত করা হয়েছে, যে কেউ পবিত্র মদিনার নাম ইয়াসিফ রাখল, অর্থাৎ ইয়াসিফ নামে ডাকল, তবে সে গুনাহগার হবে। আর কোরআনে মাজিদে ইয়াসিফ নামের উল্লেখ সম্পর্কে জানা উচিত যে তা মুনাফিকদের উক্তির ঘটনা, যাদের অন্তর রোগাক্রান্ত। এ হাদিসে পাকের আলোকে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি আলাইহি বলেন, লোহে মাহফুজে মদিনায় মুনাওয়ারার নাম তওবা বা তাইয়্যিবা, অথবা আল্লাহ পাক আপন মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন যে এর নাম তওবা রাখুন। এর অর্থ হল পাক ও পবিত্র এবং সুবাসিত স্থান। একে আল্লাহ পাক কুফর ও শিরক থেকে পবিত্র করেছেন, এখানকার অধিবাসীদের উগ্র মেজাজ থেকে পাক করেছেন, যেমনটি আজও দেখা যায় যে মদিনায় মুনাওয়ারা জাদাহুল্লাহু শারুফা ওয়া তাযিমা এর আসল অধিবাসীরা চরিত্র অভ্যাস এবং নম্রতায় অনেক উচ্চ। তাছাড়া মদিনার মাটি বরং চারিদিকে একটি বিশেষ সুবাস রয়েছে। সেখানকার খড়কুটো যদিও অলিগলিতে জমা থাকে তবুও দুর্গন্ধ আসে না। সেখানকার মাটিতে কুদরতি সুবাস রয়েছে, কিন্তু অনুভব তারই হবে যার মনে কুফর ও নেফাকের সর্দি থাকে না। আরসা হুয়া তেবা কি গলিও সে ও গুজরে থে, এই ওয়াক্ত ভি গলিও মে খুশবু হে পসিনে কি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারা একই ইয়াসিফ বলে আর তাতম মদিনা। হযরত সাইয়দুনা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাই বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাম রাখেন মদিনা, এই কারণে সেখানে মানুষের বসবাস করা এবং একত্র হওয়া আর এর প্রতি ভালোবাসা পোষণ করা, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে ইয়াসিফ বলতে নিষেধ করেছেন, এ কারণে যে এটা জাহিলিয়াতের যুগের নাম বা এই কারণে যে তা সারবুন থেকে উৎপত্তি, যার অর্থ ধ্বংস ও ফেসাদ, এবং তসরিব অর্থ অপরাধ ও নিন্দা, অথবা এই কারণে যে ইয়াসিফ কোন মূর্তি বা কোন অত্যাচারী ও অবাধ্য লোকের নাম ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই তার রচনায় একটি হাদিস এনেছেন, যে ব্যক্তি একবার মদিনাকে ইয়াসিফ বলল তবে তার দশবার মদিনা বলা উচিত, যাতে এর শোধ হয়ে যায়। অপর একটি বর্ণনা রয়েছে, ইয়াসিফ বলা ব্যক্তি যেন আল্লাহ পাকের নিকট ইস্তিগফার করে এবং ক্ষমা প্রার্থনা করে, এবং কেউ কেউ বলেন এই নামে ডাকা ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত। আরো বলেন, আশ্চর্যের বিষয় হল যে অনেক বড় বড় লোকের মুখে কালামে ইয়াসিফ শব্দটি বের হয়েছে, পূর্ববর্তী অনেক বুজুর্গের কালামে ইয়াসিফ আসার কারণ। প্রশ্ন, ইয়াসিফ বলার এতই নিষেধাজ্ঞার পরও পূর্ববর্তী কিছু বুজুর্গের কালামে ইয়াসিফের উল্লেখ পাওয়া যায়, এর কারণ কি? উত্তর, যে সকল পূর্ববর্তী বুজুর্গের কালামে এই শব্দটি এসেছে সে সম্পর্কে এটাই বলা যেতে পারে যে তারা ঈশ্বরের বিধান সম্পর্কে অবহিত হননি, যেমনটি ফতোয়ায়ে রাজভিয়া ২১তম খণ্ডের ১২৮ পৃষ্ঠায় আলা হযরত রহমাতুল্লাহি আলাই বলেন, পূর্ববর্তী বুজুর্গের কিছু কিছু কালামে এই শব্দটি এসেছে, তাদের পক্ষ থেকে এটাই অজুহাত যে যখন এই হাদিস ও বিধান সম্পর্কে অবহিত হতে পারেননি, যারা অবহিত হওয়ার পর বলবে তাদের জন্য অজুহাত নেই, সুতরাং পবিত্র শরীয়তই শের ও শের নয় এমন সবকিছুর জন্য দলিল, শের শরীয়তের জন্য দলিল হতে পারে না। সুশ্রী বালককে ব্যক্তিগতভাবে বোঝানো। প্রশ্ন, সুশ্রী বালককে ব্যক্তিগতভাবে বোঝানো কেমন? উত্তর, ব্যক্তিগতভাবে বোঝানোর মাধ্যমে কাউকে নেককার বানানো এবং বদ মাজহাবীদের সহচর্য থেকে বাঁচানো নিশ্চয়ই নিজের এবং তার জন্য কল্যাণ কামনাই। যদি আপনি আসলেই ব্যক্তিগতভাবে বোঝানোর মাধ্যমে কাউকে নেককার বানানো, গুণা থেকে বাঁচানো এবং মন্দ সহচর্য থেকে মুক্তি দেওয়ার আগ্রহী হয়, তবে প্রথমেই অন্যান্যদের প্রতি মনোযোগ দিন। অন্যান্যদের ছেড়ে শুধু সুশ্রী বালকদের চিন্তায় লেগে থাকা এবং তাদেরকে বুঝাতে থাকা, এটা নফস ও শয়তানের প্রতারণা, এ থেকে বিরত থাকা আবশ্যক। যেমন এমন যেন না হয় হয় যে শয়তানের ফাঁদে ফেঁসে গিয়ে সুশ্রী বালক প্রিয়তার শিকার হয়ে আমাদের সংশোধন করা এবং তাদের ঈমান বাঁচানোর পরিবর্তে নিজের ঈমান থেকে বঞ্চিত হয়ে যাবেন। এ প্রসঙ্গে একটি ঘটনা শুনুন এবং শিক্ষা অর্জন করুন। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আহমদ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কাবা শরীফের তাওয়াফরত ছিলাম। এক ব্যক্তির প্রতি দৃষ্টি পড়ল যে কাবা শরীফের গিলাফের সাথে জড়িয়ে একটি দোয়া বারবার করছিল, হে আল্লাহ আমাকে দুনিয়া থেকে মুসলমান হিসেবে বিদায় দিও। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এ দোয়া ছাড়া অন্য কোন দোয়া কেন করছো না? সে বলল, আমার দুই ভাই ছিল। বড় ভাই 40 বছর যাবৎ মসজিদে বিনা পারিশ্রমিকে আজান দিতে থাকেন। যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন সে কোরআন শরীফ চাইল। আমরা তাকে দিলাম যাতে তার থেকে বরকত লাভ করে, কিন্তু কোরআন শরীফ হাতে নিয়ে সে বলতে লাগল, তোমরা সকলে সাক্ষী হয়ে যাও, আমি কোরআনের সকল বিশ্বাস ও হুকুমসমূহের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি এবং খ্রিস্টান ধর্ম অবলম্বন করছি। এরপর সে মারা গেল। অপর ভাইটি 30 বছর যাবৎ মসজিদে বিনা পারিশ্রমিকে আজান দিল, কিন্তু সেও শেষ পর্যন্ত খ্রিস্টান হয়ে যাওয়ার কথা স্বীকার করল এবং মারা গেল। তাই আমি নিজের মৃত্যুর ব্যাপারে ভীষণ চিন্তিত এবং সর্বদা উত্তম মৃত্যুর জন্য দোয়া করতে থাকি। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আহমদ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে জিজ্ঞাসা করলেন, তোমার দুই ভাই শেষ পর্যন্ত এমন কি গুনাহ করত যার কারণে তাদের ঈমান হারা হয়ে মৃত্যু হয়েছে? সে বলল, তারা পরনারীর প্রতি আসক্ত ছিল এবং সুশ্রী বালকের প্রতি কামভাব সহকারে তাকাত। সুশ্রী বালকের সাথে মেলামেশা বৃদ্ধি করার অনুমতি নেই। মনে রাখবেন, ব্যক্তিগতভাবে বুঝানোর বাহানাই সুশ্রী বালকের সাথে মেলামেশা বৃদ্ধি করার একেবারে অনুমতি নেই। সুশ্রী বালক শুধু গোফ দাড়িবিহীনরাই নয়, বরং অনেকে এমন থাকে যাদের পুরো চেহারায় দাড়ি উঠেই না, পুরো চেহারা খালি থাকে। তারা 25 বছর বা এর চেয়েও বেশি পর্যন্ত সুশ্রী থেকে যায়। তাই প্রত্যেককে নিজের অবস্থার প্রতি ভাবা উচিত যে সুশ্রী বালকের প্রতি কোন আকর্ষণ অনুভব হচ্ছে কিনা। হ্যাঁ হওয়া অবস্থায় তাকে দেখা এবং স্পর্শ করা থেকে বিরত থাকা ওয়াজিব, কেননা এই নিষেধাজ্ঞার কারণ হল কামভাব। সুতরাং যাকে দেখে কামভাব জাগ্রত হয় এবং আগ্রহ সহকারে বারবার তার দিকে দৃষ্টি যাওয়া, যদিও সে বিদ্ধ হোক না কেন, তার দিকে ইচ্ছাকৃত তাকানো হারাম। হুজ্জতুল ইসলাম হযরত সাইয়্যিদুনা ইমাম মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহি আলাই বলেন, যদি কারো অন্তরে সুন্দর চেহারা, কারুখচিত পোশাক এবং স্বর্ণ পরিহিত বক্ষ দেখে স্পর্শ করার আগ্রহ সৃষ্টি হয়, তবে তার চেহারার দিকে কামভাব সহকারে তাকানো হারাম। এটা এমন একটি বিষয় যাতে উদাসীনতার কারণে লোকেরা ধ্বংসে পতিত হয়ে যায় এবং তারা তা জানেও না। সুশ্রী বালককেও ব্যক্তিগতভাবে বোঝানো প্রয়োজন, কিন্তু এর জন্য তাদেরকে তাদের মতো সুশ্রী বালকের নিকট সমর্পণ করা এবং নিজেকে যথাসম্ভব বাঁচিয়ে রাখাতেই নিরাপত্তা, কেননা শয়তান প্রতারিত করতে দেরি হবে না। আল্লাহ পাক আমাদেরকে শয়তানের প্রতারণা ও ধোকা থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আখো মে কিয়ামত মে না কহি ভর যায়ে আগ, আখো পে মেরে ভাই লাগা কুফলে মদিনা। বুজুর্গানে দিনদের সতর্কতা ও খোদাভীরুতা। প্রশ্ন, সুশ্রী বালক থেকে নিজেকে বাঁচানোর ব্যাপারে বুজুর্গানে দিন রাহিমাহুল্লাহ সালাম পদ্ধতি কিরূপ ছিল? উত্তর, আমাদের বুজুর্গানে দিনরা রহিমাহুল্লাহ সালাম ইলম ও আমল এবং তাকোয়া ও পরহেজগার হওয়ার পরও এ ব্যাপারে খুবই সতর্ক থাকতেন, যেমনটি এ ব্যাপারে কোটি কোটি হানাফিদের ইমাম ইমামুল আইম্মা সিরাজুল উম্মা সাইয়্যিদুনা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলী এর সতর্কতা এবং খোদাবিরুতার উৎকর্ষতা অবলোকন করুন। সাইয়যিদুনা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি তাআলাহি যখন সাইয়যিদুনা ইমামে আজম রহমতুল্লাহি তাআলাহি এর দরবারে পড়ার জন্য উপস্থিত হলেন, তখন তিনি সুশ্রী বালক ছিলেন। সাইয়যিদুনা ইমামে আজম রহমতুল্লাহি আলী খোদাবিরু ও পরহেজগার হওয়ার পরও দৃষ্টির খেয়ানো ভয়ে তাকে নিজের সামনে বসানোর পরিবর্তে পেছনে বা পিলারের আড়ালে বসিয়ে দরস দিতেন। শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত দামাত বরকাত হুমুল আলিয়া বলেন, সুশ্রী বালককে না কোনো উপহার দিবে আর না তার থেকে কোনো জিনিস নিবে, কেননা এতে ভালোবাসা বৃদ্ধি পায় এবং সুশ্রী বালকের সহিত যোগাযোগ বৃদ্ধি করাতে ঝুঁকি রয়েছে। একবার কাফেলায় সফরে যাত্রা করার সময় আমার চাদর কোথাও হারিয়ে গেল, তখন একজন সুশ্রী বালক খুবই ভক্তি সহকারে নিজের চাদর দিতে চাইল। আমি এই নিয়তে তার থেকে চাদর নিয়ে নিজে যদি তার চাদর নিয়ে নিই তবে তা পুরো সফরে আমার মনে পড়তে থাকবে, আর তার কথা মনে পড়া ঠিক নয়। সুশ্রী বালকের চাদর, তার লেখা, তার রুমাল এবং যে কোনো জিনিস নেবেন না, কেননা তার দেয়া জিনিস তার কথা স্মরণ করিয়ে দেওয়ার কারণ হবে এবং তার স্মরণ মানুষের আখিরাতকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু মনে রাখবেন যে তাকে যেন ধমকানো না হয়, তার মনে যেন কষ্ট দেয়া না হয়, কেননা শরীয়তের বিনা অনুমতিতে কোনো মুসলমানের কষ্ট দেয়া কবিরা গুনাহ, এতে এই বেচারাদের কোনো দোষও নেই। মাদিনী মুন্নিরা কি মাদিনী কাজ করতে পারবে? প্রশ্ন, মাদিনী মুন্নারা কি দাওয়াত ইসলামের মাদিনী কাজ করতে পারবে? উত্তর, জি হ্যাঁ, মাদিনী মুন্নারাও দাওয়াত ইসলামের মাদিনী কাজ করতে পারবে এবং তাদের মাদানী কাজের প্রেরণাও থাকে, সুতরাং তাদের মাদানী কাজের অনুমতি রয়েছে। কিন্তু বড়দের থেকে সতর্ক থাকবে, যদি বড় কেউ তাদের বেশি লিফট দেয়, বারবার উপহার দেয়, তবে বুঝে নিন যে এটা বিপদের বার্তা, তার থেকে দূরে থাকুন, যদিও সে এলাকার জিম্মাদারি হোক না কেন। মাদানী মুন্নাদের উচিত যে নিজের মধ্যে আকর্ষণ সৃষ্টি না করা, পাগড়ি শরীফও সাধারণভাবে বাঁধুন, বাবরি চুল অর্ধকানে বেশি রাখবেন না, প্রয়োজনে সাধারণ চশমা ব্যবহার করবে, আকর্ষণীয় ফ্রেম থেকে বিরত থাকবে, বরদের সাথে বেশি মিশুক হবে না, তাদের পেছনে পেছনেও যাবে না এবং তাদের বাড়িতেও যাবে না যতক্ষণ কমপক্ষে এক মুষ্টি দাঁড়ি হয়ে যাবে না। ততক্ষণ এই সতর্কতাসমূহের প্রতি সজাগ থাকবে। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকায় আমাদের সবাইকে নফস শয়তানের প্রতারণা থেকে বাঁচার এবং নিজের দৃষ্টি বরং শরীরের প্রতিটি অঙ্গের কুফলে মদিনা লাগানো এবং এর উপর অটল থাকার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।